आप सुन रहे हैं रेडियो रवीश।
नमस्कार, मैं रवीश कुमार। दिस पॉडकास्ट हैज बीन जनरेटेड बाय आर्टिफिशियल इंटेलिजेंस। द वॉइस यू विल नाउ हियर इज नॉट माइंड बट जनरेटेड बाय अ मशीन। वी आर ट्राइंग टू रीच न्यू ऑडियंसेस एंड दस मेकिंग यूज ऑफ व्हाट एआई हैज टू ऑफर। देयर माइट बी सम ट्रांसलेशन रिलेटेड इनएक्यूरेसीज। इन दैट केस प्लीज रेफर टू आवर मेन वीडियो।
প্রকাশিত হয়েছে বিজেপির ইশতেহার। হ্যালো, আমি রবিশ কুমার। এখন বিজেপির ইশতেহার জনসমক্ষে তরুণ ভোটাররা একটি সিদ্ধান্তের সম্মুখীন হচ্ছেন। তারা কি আজ চাকরি চান, নাকি 2047 সালের মধ্যে উন্নত ভারতের প্রতিশ্রুতি চান? তারা কি তাৎক্ষণিক চাকরি বা দূরের স্বপ্ন পছন্দ করে? বেকারত্বের সময়ে এমনকি চাকরির নিছক স্বপ্নও আকর্ষণীয় বলে মনে হতে পারে যদি কোনো সত্যিকারের চাকরির অফার না আসে। ভারতের তরুণরা ধর্মীয় উচ্ছ্বাস এবং একটি শক্তিশালী জাতির স্বপ্নে উদ্বুদ্ধ। বিজেপির ইশতেহারে কর্মসংস্থানের সুযোগের প্রতিশ্রুতি খুঁজে পেতে পারে। যাই হোক, সরকারি চাকরির কোনো সুনির্দিষ্ট উল্লেখ নেই। শুধুমাত্র পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস রোধ করার জন্য একটি প্রস্তাবিত আইন একটি বিবেচনা যা তার নবম বছরে সামনে এসেছিল, ইউপিতে এই ধরনের ফাঁস হওয়া সত্ত্বেও। বিজেপির সংকল্পপত্রে বিশেষত যুবকদের লক্ষ্য করে এবং কোট চাকরি এবং কোট এর পরিবর্তে এবং কোট কর্মসংস্থানের সুযোগ এবং কোট শব্দটি ব্যবহার করা হয়েছে। কংগ্রেস এবং আরজেডির বিপরীতে, যারা 1 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল, 2014 সালে বিজেপির 2 কোটি চাকরির প্রতিশ্রুতি এই ঘোষণাপত্রে স্পষ্টতই অনুপস্থিত। পরিবর্তে অর্থমন্ত্রী কংক্রিট এবং নির্ভরযোগ্য কর্মসংস্থানের তথ্যের অভাবের জন্য বিরোধীদের সমালোচনা করেন। এতদসত্ত্বেও মোদী সরকার 10 বছরে স্বচ্ছভাবে কর্মসংস্থানের তথ্য সংগ্রহের জন্য একটি ব্যবস্থা প্রতিষ্ঠা করতে ব্যর্থ হয়েছে, যদিও এখনও বিরোধীদের অবিশ্বস্ত ডেটার অভিযোগ এনেছে। ইশতেহারে কর্মসংস্থান গণনার জন্য একটি সুনির্দিষ্ট ব্যবস্থা গড়ে তোলার প্রতিশ্রুতি নেই। ইশতেহারটি ভারতের অর্থনীতিকে বিশ্বের তৃতীয় বৃহত্তম করার প্রতিশ্রুতি দিয়ে বড় স্বপ্ন দেখায়, তবে এই বৃদ্ধি কীভাবে কর্মসংস্থানে রূপান্তরিত হবে তা নির্দিষ্ট করেনি। গত 1 দশকে স্কিল ইন্ডিয়া, স্মার্ট সিটি, পিএম বিশ্বকর্মা এবং মুদ্রার মতো উদ্যোগের মাধ্যমে কতটা কর্মসংস্থান তৈরি হয়েছে তা বিজেপির স্পষ্টভাবে বলা উচিত ছিল। যদিও ইশতেহারে দাবি করা হয়েছে যে স্বচ্ছ পরীক্ষার মাধ্যমে লক্ষ লক্ষ যুবককে সরকারি চাকরিতে নিয়োগ দেওয়া হয়েছে, তবে এটি সঠিক পরিসংখ্যান দিতে ব্যর্থ হয়েছে। তৈরি হওয়া সুযোগ তরুণদের কল্পনাকেও ছাড়িয়ে যাবে বলে প্রধানমন্ত্রীর বক্তব্য লক্ষণীয়। ইশতেহারে ভারতকে বিভিন্ন ক্ষেত্রে একটি বৈশ্বিক কেন্দ্র হিসাবে কল্পনা করা হয়েছে, যা যুবকদের জন্য অভূতপূর্ব সুযোগের প্রতিশ্রুতি দেয়। তবে কখন এবং কিভাবে এই কর্মসংস্থানের সুযোগগুলি বাস্তবায়িত হবে সে সম্পর্কে অস্পষ্ট রয়ে গেছে। গত 10 বছরে উৎপাদন খাতে কর্মসংস্থানের একটি হিসাব উল্লেখযোগ্যভাবে অনুপস্থিত, এর পরিবর্তে গ্র্যান্ড ভিশন দিয়ে প্রতিস্থাপিত হয়েছে। প্রতিটি দলের ইশতেহার ইস্যুতে তাদের দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে। বিজেপির ইশতেহারে যুবকদের কর্মসংস্থান উদ্বেগের জন্য উদ্বেগের অভাবের পরামর্শ দেওয়া হয়েছে। কংগ্রেস, এসপি, তৃণমূল কংগ্রেস এবং আরজেডির মতো দলগুলির বিপরীতে, যারা তাদের কর্মসংস্থানকে কেন্দ্র করে প্রচার চালাচ্ছে। মোদীর শাসনের অধীনে ভারতে কর্মসংস্থানের অবস্থা কম বেতনের চাকরি দ্বারা চিহ্নিত, সুপরিচিত, যদিও মূল্যধারার মিডিয়া দ্বারা ব্যাপকভাবে কভার করা হয়নি, যেটি বেকার বৃদ্ধির বিবরণ বজায় রাখার উপর দৃষ্টি নিবদ্ধ করে। ভারত এমন বিন্দুতে বিভ্রান্ত হয়েছে যেখানে তারা সঠিক থেকে ভুলের মধ্যে পার্থক্য করতে লড়াই করছে। কর্মসংস্থান সংক্রান্ত সাম্প্রতিক প্রতিবেদনগুলি এই বিষয়ে আলোকপাত করেছে। dataforindia.com এই অভিষেক ওয়াঘমারের একটি প্রতিবেদন প্রকাশ করে যে চীনে 55% লোক বেতনভুক্ত পদে অধিষ্ঠিত, যেখানে ভারতে মাত্র 20%। শ্রীলঙ্কায় এই সংখ্যা 58%, যখন আমেরিকাতে এটি 90% ছাড়িয়ে গেছে। বেতনভোগী চাকরি হল সেই সব যেখানে ব্যক্তিরা নিয়মিত মাসিক বেতন পায়, যা সাধারণত উৎপাদন, স্বাস্থ্য, ব্যবসা, প্রযুক্তি এবং শিক্ষা খাতে পাওয়া যায়। ওয়াঘমারে উল্লেখ করেছেন যে ভারতে সমস্ত বেতনভোগী চাকরি সমান নয়। মাত্র 42% বেতনভোগী কর্মীদের লিখিত চুক্তি রয়েছে এবং মাত্র 53% বেতনের ছুটি পাওয়ার অধিকারী। অন্যরা এই সুবিধা ভোগ করে না এবং ছুটি নেওয়ার জন্য তাদের বেতন কেটে নেওয়া হয়। সামাজিক নিরাপত্তার অবস্থাও একইভাবে ভয়াবহ। এই সত্ত্বেও কেউ কেউ তথ্য উপেক্ষা করতে বেছে নিতে পারেন, কিন্তু পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত করে যে ভারতে চাকরির মান নিম্নমানের, অনেক চাকরি অতিরিক্ত কাজের জন্য কম বেতন প্রদান করে। এই কারণেই সরকার স্বাধীনভাবে এই তথ্য সংগ্রহ বা প্রকাশ করে না, এটি সঠিক তথ্য প্রদান না করে এই ধরনের সমীক্ষা এবং গবেষণাগুলিকে খারিজ করার অনুমতি দেয়। ওয়াঘমারের রিপোর্টে আরও বলা হয়েছে যে ভারতের কর্মশক্তি 58 কোটি লোক নিয়ে গঠিত, যার মধ্যে 56 কোটি কর্মরত এবং 2 কোটি বেকার। কৃষিখাত এখনও প্রায় অর্ধেক কর্মশক্তি নিয়োগ করে, যেখানে 26 কোটি মানুষ কৃষিকাজে নিযুক্ত, এমন একটি খাত যার জন্য বিজেপি অসংখ্য প্রতিবাদ সত্ত্বেও ন্যূনতম সমর্থন মূল্য MSP নিশ্চিত করেনি। উপরন্তু 14 কোটি মানুষ শিল্পে এবং 16 কোটি সেবায় কাজ করে। যারা কৃষিকাজ ছেড়েছেন তাদের মধ্যে 7.5 কোটি নির্মাণে এবং 6.5 কোটি উৎপাদনে কর্মসংস্থান পেয়েছেন। এই কারণে জনসভায় প্রধানমন্ত্রী কর্মসংস্থান নিয়ে খুব কমই খোলামেলা আলোচনা করেন। উদাহরণস্বরূপ, ঋষিকেশে তার বক্তৃতায় তিনি পর্যটন এবং স্টার্ট আপগুলিকে কর্মসংস্থানের উৎস হিসাবে তুলে ধরেছিলেন, তবুও সরকার এই নতুন সেক্টরগুলিতে কর্মসংস্থান সৃষ্টির তথ্য সরবরাহ করতে ব্যর্থ হয়েছে। 2024 সালের মার্চ মাসে Inc. 42 একটি সমীক্ষা রিপোর্ট করেছে যে 130টি স্টার্ট আপ 2022 সাল থেকে 37,260 জনকে ছাঁটাই করেছে এবং স্টার্ট আপ তহবিল উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, যা 2023 সালে 7 বছরের সর্বনিম্নে পৌঁছেছে। বিজেপি 2019 সাল থেকে চাকরির সংখ্যা এড়িয়ে চলেছে, এর জন্য একটি স্বচ্ছ ব্যবস্থার অভাব রয়েছে সেক্টর জুড়ে কর্মসংস্থান তথ্য সংগ্রহ। মোদি সরকারের কাছে যদি দেখানোর জন্য ইতিবাচক কর্মসংস্থানের তথ্য থাকত, তাহলে অবশ্যই সব ধরনের মিডিয়াতে তা বিশিষ্টভাবে ফুটে উঠত। ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং ইনস্টিটিউট ফর হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডিয়া বেকারত্ব রিপোর্ট হাইলাইট করে যে ভারতের বেকারদের 83% যুবক। 2000 সালে বেকার যুবকদের 35% ইন্টারমিডিয়েট পর্যন্ত শিক্ষা লাভ করেছিল, 2022 সালের মধ্যে এই সংখ্যাটি 65.7% উন্নীত হয়েছে, যা মধ্যবর্তী শিক্ষাপ্রাপ্তদের মধ্যে বেকারত্বের তীব্র বৃদ্ধি নির্দেশ করে। সেন্টার ফর মনিটরিং ইন্ডিয়ান ইকোনমি অনুসারে জানুয়ারি পর্যন্ত 2023 সালের অক্টোবর ডিসেম্বর প্রান্তিকে যুবকদের মধ্যে বেকারত্বের হার বেড়েছে, বিশেষ করে 20 থেকে 34 বছর বয়সীদের মধ্যে। যুবকদের এখন 2047 সালের মধ্যে একটি উন্নত ভারতের রূপকল্পের প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে, যেভাবে কৃষকদের 2022 সালের মধ্যে দ্বিগুণ আয়ের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। 25-29 বছর বয়সীদের মধ্যে বেকারত্ব 42 মাসের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে, যা বেকারত্বের সর্বোচ্চ স্তর চিহ্নিত করেছে। এটি গত 30 মাসে 30-34 বছর বয়সী যুবকদের মধ্যে লক্ষ্য করা গেছে। যখন চাকরির অবস্থা এমন হয় যে শুধুমাত্র কম বেতনের চাকরি পাওয়া যায়, তখন একজনকে অবশ্যই প্রশ্ন করা উচিত যে কিভাবে দারিদ্র দূর করা হচ্ছে এবং কার দারিদ্র্যের সমাধান করা হচ্ছে। তাহলে আজকের ভারতে সত্যিকারের সুখী কে? মোদি সরকার গত 10 বছরে ধারাবাহিকভাবে দরিদ্রদের কল্যাণের কথা বলেছে, তবুও মনে হচ্ছে ধনীরা কেবল ধনী হয়েছে। প্রাথমিকভাবে শুধুমাত্র কংগ্রেস সরকারকে একটি এবং কোট স্যুট বুট এবং কোট সরকার বলে অভিযুক্ত করেছিল, কিন্তু এখন অসংখ্য উল্লেখযোগ্য গবেষণা প্রমাণ দেয় যে মোদির শাসনে বিলিয়নিয়াররা উন্নতি করছে। আপনি কি জানেন যে প্যারিস স্কুল অফ ইকোনমিক্সের বিশ্ব বৈষম্য ল্যাব দেখেছে যে ভারতে বর্তমানে বিশ্বের সর্বোচ্চ অসমতা রয়েছে? নীতিন ভারতী, লুকাস চ্যান্সেল, আনমোল সোমাঞ্চি এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী টমাস পিকেটি এবং কোট ভারতে আয় এবং সম্পদ বৈষম্য 1922-2023 বিলিয়নিয়ার রাজের উত্থান এবং কোট শীর্ষক একটি প্রতিবেদন তৈরি করেছেন। যখন এই বৈষম্য প্রতিবেদন প্রকাশ করা হয়, তখন সরকার সমর্থক অর্থনীতিবিদরা এর সমালোচনা করেন। যাই হোক, আজকের ইন্ডিয়ান এক্সপ্রেস সেই সমস্ত সমালোচনার সমাধান করেছে এবং অর্থনীতিবিদরা যারা বৈষম্য প্রতিবেদন তৈরি করেছেন তারা তাদের প্রতিবেদনের যথার্থতার পক্ষে দাঁড়িয়ে সমালোচনাটিকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। আপনিও পড়তে পারেন, ভারতে শুধু ধনীরাই রাজত্ব করে না, কোটিপতিরাও। তাদের সম্পদ ও সম্পত্তি বহুগুণ বৃদ্ধি পাচ্ছে। স্বাধীনতার পরে বৈষম্য হ্রাস পেয়েছিল, কিন্তু 2000-এর পরে এটি আকাশচুম্বী হয়েছে। আজ মোদীর শাসনে বৈষম্য ব্রিটিশ শাসনামলের চেয়ে বেশি, মানে গরিবরা আরও দরিদ্র হয়েছে আর ধনী আরও ধনী হয়েছে। আপনি যদি জনসংখ্যার 70% সম্পদকে একত্রিত করেন তবে তা শীর্ষ 1% চেয়ে কম। রাহুল গান্ধীর কথা শুনুন, ভারতের 22 জন ধনী ব্যক্তির কাছে 70 কোটি মানুষের সমান সম্পদ রয়েছে। একদিকে অনগ্রসর শ্রেণীর মানুষ, দলিত, উপজাতি, দরিদ্র, সাধারণ বর্ণের মানুষ সহ 70 কোটি মানুষ, অন্যদিকে 22 জন। এই 70 কোটি মানুষ কি বলছেন? কৃষকরা MSP দাবি করছেন, কর্মসংস্থান চাইছে তরুণরা, নারীরা মূল্যস্ফীতির হাত থেকে রক্ষার আবেদন জানাচ্ছেন, কিন্তু কেউ শুনছে না। রাহুল গান্ধী ক্রমাগত সরকারকে একটি এবং কোট স্যুট বুট এবং কোট সরকার বলে অভিযোগ করেছেন, যেখানে কেবল কয়েকজন ধনী হচ্ছে এবং সমস্ত ব্যবসা কয়েক হাতে চলে যাচ্ছে। এটা নতুন নয়, অক্সফামের প্রতিবেদনে কয়েক বছর ধরে বলা হয়েছে যে ভারতে সাধারণ মানুষের আয় বাড়ছে না, বরং কমছে, এবং সমস্ত সম্পদ জনসংখ্যার 1% কাছে জমা হচ্ছে। এর মানে সমাজে অসমতা ও দারিদ্র উদ্বেগজনক হারে বাড়ছে। 2023 সালের এপ্রিলে প্রকাশিত অক্সফাম রিপোর্ট অনুসারে ভারতের 5% লোক দেশের 60% সম্পদের মালিক। প্রতিবেদনে পরামর্শ দেওয়া হয়েছে যে এই সম্পদের উপর এমনকি 2% কর আরোপ করলে অপুষ্টিতে ভুগছেন এমন ভারতীয়দের জন্য 3 বছরের খাবারের তহবিল হতে পারে। আমাকে পিরিয়ডিক লেবার ফোর্স সার্ভে PLFS থেকে একটি সরকারি পরিসংখ্যান প্রদান করুন। 2019-20-এর পরিসংখ্যান দেখায় যে এই দেশে যে কেউ মাসে 25,000 টাকা আয় করেন তারা শীর্ষ 10% লোকের মধ্যে পড়ে। এটি দেশের জনগণের আয়ের অবস্থা প্রতিফলিত করে। সাধারণ মানুষের অর্থনৈতিক শক্তি ধ্বংসের মুখে, তারপরও ভারতকে তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত করার স্বপ্ন বিক্রি করা হচ্ছে। টমাস পিকেটি, লুকাস চ্যানসেল, আনমোল সোমানচি এবং নীতিন ভারতী তাদের প্রতিবেদনে বলেছেন যে 2022-23 সালে ভারতের জাতীয় আয়ের 22.6% জনসংখ্যার মাত্র 1% কাছে গিয়েছিল। মানে আমাদের মতো মানুষের পরিশ্রম থেকে সৃষ্ট সম্পদের উল্লেখযোগ্য অংশ মাত্র 1% যায়। 2022-23 সালে ভারতের শীর্ষ 1% লোকের কাছে দেশের সম্পদের 40.1% ছিল, যা একটি ঐতিহাসিকভাবে উচ্চ সংখ্যা। 1961 সালে আয়ের মাত্র 13% শীর্ষ 1% গিয়েছিল। প্যারিস স্কুল অফ ইকোনমিক্স বলেছে যে ভারত শাসন করছে বিলিয়নিয়ারদের দ্বারা। তাদের রিপোর্ট অনুসারে ভারতের শীর্ষ 1% মানুষ বিশ্বের অন্য যে কোনো দেশের তুলনায় বেশি সম্পদ সংগ্রহ করেছে, যা ইঙ্গিত করে যে ভারতে বৈষম্য অন্যান্য দেশের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি। গত সপ্তাহে মিন্ট রিপোর্ট করেছে যে কোম্পানির CEOদের বেতন গত 4 বছরে গড়ে 40% বেড়েছে, ডেলেট জরিপ অনুসারে। কোভিডের আগে একজন CEOর গড় আয় এখনকার তুলনায় 40% কম ছিল। 2024 সালে গড় CEOর আয় ছিল 13.8 কোটি টাকা। এই প্রতিবেদনে 400টি কোম্পানি বিশ্লেষণ করে জানা গেছে যে 20 কোটির বেশি আয় করা CEOর সংখ্যা গত 4 বছরে দ্বিগুণ হয়েছে। 2023 সালের ডিসেম্বরে ইকোনমিক্স টাইমসে আলেখ আংগ্রে এবং প্রিয়াঙ্কা সালভে প্রকাশিত একটি প্রতিবেদনের সাথে এর তুলনা করুন। Nifty 500 সংস্থাগুলি বিশ্লেষণ করার পরে তারা দেখেছে যে গত 5 বছরে IT এবং উৎপাদন সংস্থাগুলিতে শ্রম ব্যয় হয় হ্রাস পেয়েছে বা একই রয়ে গেছে। মূল্যস্ফীতির অনুপাতে মজুরি এবং বেতন বৃদ্ধি পায়নি, যার ফলে আরও বেশি কর্মচারীরা খরচ মেটানোর জন্য ঋণ নিতে বাধ্য হচ্ছে, যার ফলে অরক্ষিত ঋণের সমস্যা বাড়ছে। এটি ইঙ্গিত দেয় যে কোম্পানিগুলির মধ্যে বেশিরভাগ কর্মচারীদের বেতন বৃদ্ধি স্থগিত হয়েছে, শুধুমাত্র শীর্ষস্থানীয়রা বৃদ্ধি পাচ্ছে। উপরন্তু, আপনি যদি ধর্ম বা মন্দিরের উপর ভিত্তি করে ভোট দেন, আপনি সমালোচনামূলক অর্থনৈতিক বিষয়গুলিকে উপেক্ষা করছেন। প্রশ্ন উত্থাপিত হওয়া উচিত, যখন সংস্থাগুলি তহবিলের অভাব বলে দাবি করে, তখন তারা BJPকে 100 কোটি টাকা দান করতে পারে, বা কিভাবে একটি রাজনৈতিক দল পরিচিত উৎস থেকে প্রায় 13,000 কোটি টাকা অনুদান সংগ্রহ করেছে। আজকের ইন্ডিয়ান এক্সপ্রেসে নীতিন ভারতী, লুকাস চ্যানসেল, আনমোল সোমানচি এবং অর্থনীতিতে নোবেল পুরস্কার বিজয়ী টমাস পিকেটি সরকারি সমীক্ষার তথ্যের ভিত্তিতে হাইলাইট করেছেন যে 2015-16 এবং 2020-21 এর মধ্যে নিচের 50% আয় জনসংখ্যা ব্যাপকভাবে 14.4% থেকে 9.8% নেমে এসেছে। এটি ধর্মীয় ও সাংস্কৃতিক গর্ব থেকে বঞ্চিত ভারতীয় জনগণের ভয়াবহ অর্থনৈতিক অবস্থাকে প্রতিফলিত করে। মোদী সরকার বেকারত্বের সমাধান হিসাবে মুদ্রা ঋণ এবং স্বকর্মসংস্থানের উপর জোর দিয়েছে। যাই হোক, এপ্রিল 2023-এ হিন্দু বিজনেস লাইনে জয়তী ঘোষ এবং সিপি চন্দ্রশেখরের রিপোর্টগুলি পরামর্শ দেয় যে যারা স্বকর্মসংস্থানে রয়েছে তারা তাদের পছন্দের ক্ষেত্রে কাজ করছে না, কিন্তু প্রয়োজনের বাইরে প্রায়শই তারা এপ্রিল এবং জুন 2019-এর মধ্যে যা করেছিল তার চেয়ে কম উপার্জন করছে। জয়তী ঘোষের বিবৃতি প্রতিবেদনে জোর দেওয়া হয়েছে যে আসল সমস্যাটি কেবল কর্মসংস্থান নয়, বরং কর্মরতদের স্থবির বা হ্রাসপ্রাপ্ত আয়, যা সঞ্চয় করতে অক্ষমতার দিকে পরিচালিত করে। 2023 সালের সেপ্টেম্বরের রিজার্ভ ব্যাঙ্কের তথ্য নির্দেশ করে যে 2023 আর্থিক বছরে পরিবারের সঞ্চয় 50 বছরের মধ্যে সর্বনিম্ন ছিল, যা 2022 সালে জিডিপির 7.2% থেকে 2023 সালে 5.1% নেমে এসেছে। পিএলএফএস 2022-23 অনুসারে 24.6% গ্রামীণ কর্মশক্তি উপার্জন করে প্রতিদিন 100 টাকারও কম, এবং 10% শহুরে কর্মশক্তি একই রকম পরিস্থিতিতে রয়েছে, যা ব্যাপক অর্থনৈতিক মন্দাকে তুলে ধরে। শ্রমশক্তি অর্থাৎ শহরে কাজ করা লোকেরা 100 টাকার কম আয় করে। সন্তোষ মেহরোত্রা তার নিবন্ধে উল্লেখ করেছেন যে 2020-2023 বছরে মাত্র 3 বছরে গ্রামীণ এলাকার 5 কোটি মানুষ অবৈতনিক পরিবারের শ্রেণীতে যোগদান করেছে। শ্রমিকদের এছাড়াও শহরাঞ্চলের 50 লক্ষ মানুষও এই ক্যাটাগরিতে যুক্ত হয়েছেন। নেত্রী জানেন আপনার পকেট খালি, আপনার মুখমণ্ডল অবনত, তাই তিনি আপনাকে ধর্মের নামে অহংকারে ভরিয়ে দেন যাতে আপনি গর্বে ভরে যান। প্রধানমন্ত্রীর কথা শুনুন এবং কোট আজ দেশের দিকে তাকান আর কংগ্রেসের ভাষা দেখুন। আজ বিশ্বে ভারতের মর্যাদা ও সম্মান বাড়ছে, বাড়ছে কি না? ভারতের নাম কি তৈরি হচ্ছে? বিশ্ব কি ভারতের অহংকার বাড়ছে নাকি? সরকারের দাবি, 14 কোটি পরিবারকে ট্যাপ ওয়াটার স্কিমের সঙ্গে যুক্ত করা হয়েছে। 34 কোটিরও বেশি মানুষ আয়ুষ্মান ভারত কার্ড পেয়েছেন। 50 কোটি মানুষের জনধন অ্যাকাউন্ট আছে। একে বলা হয় আর্থিক অন্তর্ভুক্তি প্রকল্প। কিন্তু যদি মানুষের অ্যাকাউন্টে টাকা না থাকে, মাসিক উপার্জনে কোনো সঞ্চয় না থাকে, তাহলে কি শুধু ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার মাধ্যমেই আর্থিক অন্তর্ভুক্তি ঘটে? এত স্কিম আছে, তারপরও কর্মসংস্থানের কোনো হিসাব নেই, মানুষের আয়ের কোনো তথ্য নেই, আসল চেহারা দেখানোর কোনো চিত্র নেই। আশা করি আপনি গর্বিতভাবে 8-7 থাকুন। আমাদের 2047 সাল পর্যন্ত 8-7 থাকতে হবে এবং এর সাথে পরিচালনা করতে হবে। হ্যালো, আমি রবিশ কুমার।